শুভ সন্ধ্যা। আজ সোমবার 11 জানুয়ারি 2021 সাল। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz-এ। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি তানভীর হোসেন এবং আমার সাথে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। আজকের অনুষ্ঠানে আছে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য মুসলিমকে ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে একটি আলোচনা।
তানভীর ভাই, আজকে আমরা কথা বলবো আমাদের মানব জন্মের জন্য যে মৌলিক কতগুলো উপাদান রয়েছে, সেটা হচ্ছে অন্ন, বস্ত্র এবং বাসস্থান। আমরা যদি বস্ত্রের দিকে তাকাই তখন দেখি যে বস্ত্রের আনুষঙ্গিক হিসাবে কাপড় রয়েছে এবং এটাতে তুলার প্রশ্ন আসে, সুতার প্রশ্ন আসে। এবং এই প্রসঙ্গে বাংলাদেশের একটা আবহমান বাংলার একটা সিম্বল রয়েছে, সেটা হচ্ছে মসলিন। এবং মসলিন এক ধরনের কাপড়, মসলিনের পিছনে এক ধরনের তুলা রয়েছে, একটা বিশেষ উদ্ভিদ, বিশেষ একটা বৃক্ষ, সেটা থেকে এই তুলাটা আসে। এই প্রসঙ্গ এবং মসলিন এবং মসলিনকে কেন্দ্র করে বাংলাদেশের যে আবহমান কালের যে যে ন্যারেটিভ বা যে ইতিহাস, সেই মসলিন নিয়ে আমরা আজকে কথা বলবো। সেই মসলিন প্রসঙ্গে আমি প্রথমে আপনার মতামত জানতে চাইব।
ধন্যবাদ আবেদ ভাই। মসলিন নিঃসন্দেহে আমাদের একটা ঐতিহ্যবাহী ব্যাপার। এটা খুবই সূক্ষ্ম এক ধরনের কাপড় বা বস্ত্র। এটা আমাদের দেশে একসময় উৎপন্ন হতো, আমাদের দেশের ধরেন এখন থেকে 150 থেকে 200 বছর আগে এই মসলিনের প্রচলন আমাদের দেশে ছিল। আর এই কাপড়টা তৈরি হতো একটা বিশেষ ধরনের তুলা থেকে, এটাকে বলা হয় কার্পাস তুলা। এই কার্পাস তুলাটাকে ইংরেজিতে বলে ট্রি কটন। আর আপনি যদি এটাকে বৈজ্ঞানিকভাবে দেখেন, এর বোটানিক্যাল নাম হল গসিপিয়াম আরবোরিয়াম। তো আমাদের বাংলাদেশের, বিশেষত আমাদের ঢাকা অঞ্চলের অদূরে শ্রীপুর, সোনারগাঁ এবং কাপাসিয়া, এই যে অঞ্চলটা আছে মেঘনা নদীর অববাহিকায়, এই অঞ্চলে এই তুলাটা চাষ হতো। আর এখানে মজার ব্যাপারে আপনাকে একটু বলি যে এই যে নামটা কাপাসিয়া, কাপাসিয়া বাংলাদেশের একটা উপজেলার নাম, গাজীপুর জেলার। এই কাপাসিয়া নামটা কিন্তু এসেছে এই কার্পাস তুলা থেকে, যেখানে একসময় কার্পাস তুলার চাষ হতো, সেজন্য এই নামটা হয়েছে কাপাসিয়া। কিন্তু আমরা ইতিহাসের থেকে ফিরে যাওয়ার আগে যদি আমরা বর্তমানটা দেখি, যে বাংলাদেশের বর্তমানে আমাদের যে তৈরি পোশাক শিল্প, এটা কিন্তু বিশ্বে একটা উল্লেখযোগ্য অবস্থানে আছে। আমাদের বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় শতকরা 80% আসে এই রপ্তানিমুখী পোশাক শিল্প থেকে। এটার পরিমাণ প্রায় $30 বিলিয়ন, বিরাট শিল্প এটা আমাদের। কিন্তু আমরা যদি এই শিল্পটাকে দেখি, তাহলে কিন্তু আমরা দেখব আমাদের বর্তমানে শিল্পটা সম্পূর্ণভাবে হলো শ্রম নির্ভর। আমরা আমাদের শ্রমিকদের শ্রমের উপর নির্ভরশীল করে এই শিল্পটা আস্তে আস্তে গড়ে তুলেছে আমাদের দেশে। কিন্তু এই যে শিল্পের যে ব্যবহৃত যে কাঁচামাল, সে সুতা বলেন, কাপড় বলেন, ডাই বলেন, সবই কিন্তু বিদেশ থেকে আসছে। আমরা আমাদের শ্রম দিয়ে কাপড় তৈরি করে আবার বিদেশে পাঠিয়ে দিচ্ছি, দেশীয় কাঁচামাল কিন্তু কিছুই ব্যবহার করছি না। অথচ আপনি যদি ইতিহাসে দেখেন, যে মসলিনের কথা আপনি বললেন, এই মসলিন কিন্তু সম্পূর্ণটাই আমাদের দেশে তৈরি হতো। এর গাছ, মানে যে তুলা গাছের কথাটা আমি বললাম, কার্পাস তুলা, সেটা আমাদের দেশে তৈরি হতো, আমাদের দেশে উৎপন্ন হতো। সেখান থেকে আমাদের দেশের তাঁতিরা সুতা বের করে সেখান থেকে তাঁতের মাধ্যমে এই মসলিন ইয়েটা, মসলিন কাপড়টা বোনা হতো। এবং এটা খুবই একটা জনপ্রিয় কাপড়ে পরিণত হয়েছিল, কারণ বিশেষত বিদেশে, কারণ এটা ছিল এত সূক্ষ্ম এবং এত মসৃণ একটা কাপড় যে এটা রাজা রাজরাজাদের কাছে খুবই জনপ্রিয় ছিল এবং তারা এটাকে অনেক দামে কিনে নিতেন। এটা একসময় আমাদের দেশের জন্য সেই অতীত সময়ে অনেক বৈদেশিক মুদ্রা নিয়ে আসত। আচ্ছা আবেদ ভাই, এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা হলো আমরা যে মুসলিম নিয়ে আলাপ করছি, যে মুসলিম খুব মিহি এক ধরনের কাপড় এবং এটা মহামূল্যবান এক ধরনের কাপড়, সাধারণ মানুষ নিশ্চয়ই মুসলিম কাপড় ব্যবহার করত না সেই সময়। তো সাধারণ মানুষের যে বস্ত্রের যে মানে চাল ইয়েটা কোথেকে আসত?
হ্যাঁ, এবং বস্ত্রের জন্য যে ফাইবার যেটা দরকার, যেটা থেকে তুলা, যে ধরনের ফাইবার থেকে কাপড় চোপড় হয়, সেটার মূলত দুইটা টাইপ আছে। একটা হচ্ছে যে যেটাকে আমরা বলি যে গাছের বাকল থেকে যেটা হয়, যেমন জুটের ফাইবার যেটা জুটের স্টেমে হয়, ঠিক সেরকম লিনসিড অয়েল যেটা থেকে হয় সেটা, সেই গাছের যে ফাইবার সেটা থেকে লিনেন হয়, বা আমরা যেটাকে ক্যানাবিস যে গাঁজার গাছ বলি ওইটারই একটা ভার্সন, ওইটার ওইটার গাছের বাকল থেকেও এক ধরনের ফাইবার হতো। সেই ফাইবার থেকে যে কাপড়গুলো হতো, যে যেমন জুট থেকে বার্লেপ হতো, আবার লিনেন তো খুব প্রচলিত, এই কথাটা এখনো ঠিকই আছে লিনেন, এগুলো সাধারণ মানুষ কোর্স ক্লোদিং এটা মানুষ পরিধান করত। আর রাজা রাজারা আমির অমরারা তাদের জন্য ছিল যেটা ফুল থেকে, গাছের ফুল থেকে যে ফাইবার হয় যেটাকে কটন ফাইবার বলা হয়, কটন গাছের ফুল থেকে হয়, সেটা ছিল রাজা রাজাদের ব্যাপার, এবং সেই সেটারই একটা ফাইনেস্ট এক্সাম্পল। সেটা সেই কটন ফাইবার দিয়ে তো অনেক ধরনের কাপড় হতো, কিন্তু ফাইনেস্ট এক্সাম্পল হচ্ছে মুসলিম। তানভীর ভাই, আমি জানি আপনি প্লান্ট সায়েন্স নিয়ে অনেক গবেষণা করেছেন, কাজ করেছেন, আপনার কাছে আমি জানতে চাইব এই যে তুলার যে গাছটা মুসলিম, যেটা থেকে মুসলিম হয়, এটা এটা কি ধরনের তুলা এবং এটার সম্বন্ধে আমরা কি জানি এই এই পার্টিকুলার ভ্যারাইটি সম্বন্ধে?
ধন্যবাদ আবেদ ভাই। মুসলিম যে তুলাটা থেকে, সরি, যে গাছটা থেকে আসতো মুসলিমের সুতো, সেই তুলা গাছটা, আমাদের যে সাধারণ তুলা গাছ আমরা দেখি এখন যেটা কাল্টিভেটেড হয়, সেটা একই প্রজাতির ছিল না। তো বর্তমানে আমরা যে তুলা চাষ হয় সারা পৃথিবীতে, এটা হয় গসিপিয়াম হিরসুটাম নামে এই তুলার প্রজাতি থেকে। আর মুসলিমের চাষ হতো, মুসলিম তুলাটা আসতো গসিপিয়াম আর বোরিয়াম এই প্রজাতির থেকে। এই দুটো প্রজাতির মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। যেমন আমি আপনাকে একটু পার্থক্যটা বলি, যে দুটো গাছ যদি আপনি পাশাপাশি লাগান, খুব সহজেই এই আরবোরিয়াম প্রজাতিকে চিহ্নিত করতে পারবেন। তার কারণ হল, যেখানে সাধারণ তুলা গাছে অনেক সময় দেখা যায় যে তিনটা আঙ্গুল থাকে, তো ওকরা লিফ বলে, কিন্তু আপনি যদি গসিপিয়াম আরবোরিয়াম বা ট্রি কটন বা কার্পাস কটন যেটাকে আমরা বললাম, সেটাকে সবসময় পাতার মধ্যে পাঁচটা আঙ্গুল থাকবে, পামের টাইপ লিফ বলে এটাকে। আর এর গাছের উচ্চতাটা সাধারণ তুলা গাছের চেয়ে একটু কম হয়, আর গাছের যেটা কাণ্ড, যে স্টেম যেটাকে আমরা বলি, এটা হয় লালচে রঙের, তার মানে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন থাকে। আর তুলার ফলনটা তুলনামূলকভাবে অনেক কম হয় সাধারণ তুলার চেয়ে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তুলাটা যখন ফুটে, তুলাটা যখন ম্যাচিওর হয়, তখন এর মুখটা থাকে নিচের দিকে, আর আপনি যদি সাধারণ তুলা গাছে দেখবেন যে মুখটা কিন্তু থাকে উপরের দিকে। এটা হলো বিরাট একটা পার্থক্য, এবং যেহেতু এটার মুখটা নিচের দিকে থাকতো, সেজন্য বৃষ্টির পানিতে এই তুলাটা কম ক্ষতিগ্রস্ত হয়। আর আরেকটা ব্যাপার হলো, এই তুলাটা যেটাকে আমরা কার্পাস তুলা বলি, সেটা বছরে দুবার ফলন দেয়, আর সাধারণ তুলা ফলন দেয় মাত্র একবার। তো এটা হলো এই দুটো তুলার মধ্যে যে পার্থক্যটা আছে, যে আপনি খুব সহজে এটাকে চিহ্নিত করতে পারবেন।
তানভীর ভাই, আমরা মুসলিনের কথা সবাই জানি, আমরা জানি যে মুসলিন আমাদের ঐতিহ্য এবং ইতিহাসের একটা অংশ, কিন্তু মুসলিন সম্বন্ধে ডিটেইলস তেমন কিছু আমরা জানি না। এখন মুসলিন কিভাবে শুরু হলো, মুসলিন আমাদের দেশে কি করে চালু হলো, মুসলিনের ইতিহাসই বা কি, এটা সম্বন্ধে যদি কিছু বলেন।
আবেদ ভাই, মুসলিনের ইতিহাস অনেক প্রাচীন। তো 1298 সালে মার্কোপোলো লেখা থেকে আমরা মুসলিনের উল্লেখ দেখতে পাই। তিনি যখন আমাদের অঞ্চলে এসেছিলেন, তখন এখানে এক ধরনের খুব মিহি এবং সূক্ষ্ম কাপড়ের কথা তিনি বর্ণনা করেছেন। কিন্তু তার চেয়েও বেশি উল্লেখ আছে, আপনি যদি ষষ্ঠ শতাব্দীতে ব্রিটিশ পরিব্রাজক, তার নাম ছিল রাল্ফ ফিচ, তার লেখায় এই মুসলিম সম্বন্ধে অনেক বিশদ বিবরণ পাওয়া যায়। এবং এটা যে তখন আমাদের এই অঞ্চলে একটা মানে এস্টাবলিশড একটা ব্যবসা ছিল, বিজনেস ছিল, এটা তার লেখা থেকে বোঝা যায়। আর ইভেন আপনি যদি দেখেন ফ্রেঞ্চ বা ফরাসি যারা, তাদের লেখাতেও কিন্তু এই মুসলিমের উল্লেখ আছে। একজন ফরাসি রত্ন ব্যবসায়ী পরিব্রাজক, তিনি লিখেছিলেন যে এই মুসলিম সুতা সম্বন্ধে বলেছেন যে এটা এত সূক্ষ্ম যে এটা মাকুসার জালের মতো সূক্ষ্ম, যেমন এটা আপনার হাত দিয়ে ধরলে বোঝাই যায় না যে আপনি আসলে কিছু ধরে আছেন কিনা। এবং সেই সময় ইউরোপের যারা রাজা রাজরা ছিলেন, এমনকি আমরা জানি যে নেপোলিয়নের যে স্ত্রী, তাই তিনিও এই মুসলিমের কাপড় ব্যবহার করতেন। শুধু তাই না, আপনি যদি আমাদের মুঘলদের ইতিহাস দেখেন যে মুঘলরাও কিন্তু মুসলিম কাপড়ের, তাদের যে মানে মোগল হেরেমের যে নারীরা ছিল তারাও নিজেদেরকে এই মুসলিম কাপড়ে আবৃত করত। এবং তারা কিন্তু আরেকটা নাম ছিল মুসলিম, তারা বলতো মলমল, এবং খুব ফাইন মসলিন যেটা সেটাকে তারা বলতো মলমল খাস। তো এই মলমল বা মুসলিম এই সবই কিন্তু এর অরিজিন কিন্তু আমাদের অঞ্চল, এটাকে আমরা বলতে পারি বেঙ্গল, এই অঞ্চল থেকে হতো। কিন্তু এখন আমরা আরো জানি যে আমাদের এই ঢাকা জেলার আশেপাশে যে এলাকাটা যেটা আগে উল্লেখ করেছি, শ্রীপুর, কাপাসিয়া এবং সোনারগাঁ, এই অঞ্চলটাই ছিল মুসলিমের মানে প্রধান উৎস, এখানেই মুসলিমের উৎপত্তি। আচ্ছা আবেদ ভাই, মুসলিম তো একসময় আমাদের প্রাচীন ঐতিহ্য ছিল, সেই প্রাচীন ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি। ইতিহাসের পাতায় যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি মুসলিমের বর্ণনা আছে, কিন্তু একটা পর্যায়ের পরে কিন্তু আমরা মুসলিমের আর কোনো বর্ণনা খুঁজে পাই না। আপনি যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলটা দেখেন, তখন আমরা দেখেছি যে প্রথম যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে আসলো, এবং যখন তারা বিশেষ করে 1757 সালে পলাশীর যুদ্ধের পর তারা যখন এই অঞ্চলে তাদের শাসন কায়েম করলো, তখনও কিন্তু মুসলিম তাদের ব্যবসার একটা বিরাট অংশ জুড়ে ছিল মুসলিম। এবং আমি একটা লেখায় পেলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির 75% মুনাফা আসতো এই মুসলিম রপ্তানি করে সেই সময়। কিন্তু পরবর্তীকালে যেটা হলো, আস্তে আস্তে এই মুসলিমের ব্যবহারটা কমে গেল। তো আপনার কি কোনো ধারণা আছে কেন এই মুসলিমের ব্যবহারটা সেই সময় কমে গেল?
মুসলিমের ব্যবহার কমে গেল এই কারণে যে মুসলিমটা এত রিফাইন ছিল যে এটা ঠিক কটন ফ্যাব্রিক যখন বাজারে বড়ভাবে আসা শুরু হলো, স্পিনিং মিল থেকে যখন কটন আসা শুরু হলো আমাদের দেশে, তখন ওইটা মুসলিমের একটা প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ালো। আর মুসলিমের মার্কেট তো সবসময় ছোট ছিল, এটা একটা কারণ। দুই নম্বর কারণ, যেটা ঐতিহাসিকরা অনেকে বলেছেন যে ব্রিটিশরা অ্যাক্টিভলি তখন তাদের যে কটন যেটা বিদেশ থেকে আসতো ভারতে আসতো, তারা ওইটার প্রতি একটু নজর দিল বেশি, এবং লোকাল যেগুলো জামদানি মসলিন বা অন্যান্য ফ্যাব্রিক, এটা তখন তাদের একটা চক্ষুশূল হয়ে দাঁড়ালো যে এটার ব্যবহার কী করে কমানো যেতে পারে, যাতে লোকাল মার্কেট শেয়ার যেটা ওয়েস্টার্ন ক্লোথসের সেটা পারে। এবং এটার একটা এক্সট্রিম এক্সাম্পল, নানান স্টোরি আছে যে কীভাবে ব্রিটিশরা মুসলিমকে ডিসকারেজ করেছে। তো মূলত ঠিক যেভাবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে বা খুব পাওয়ারফুল কটন মিলিংয়ের যে ক্লোদিং যেটা, সেটার বিরুদ্ধে এই ট্রেডিশনাল লুম, হ্যান্ডলুমে চালিত রিফাইন কাপড় এটা যখন দাঁড়ালো, তখন অটোমেটিক্যালি এটার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়লো। এবং এইভাবে আস্তে আস্তে মুসলিমের যে ট্রেড এবং এটার সাথে আনুষঙ্গিক যারা ট্রেডার বা উইভার যারা, তারা বাংলাদেশ ছেড়ে অনেকে চলে গেল। অনেকে বলে যে জামদানি এবং মুসলিনের যে ট্রেডসম্যানরা, তারা নেপালে গিয়ে আশ্রয় নিল। এবং এখানে অপ্রাসঙ্গিক না হলে আমি বলতে পারি যে নেপালের যে ন্যাশনাল ড্রেস, যে টুপিটা রয়েছে, সেখানে কিন্তু ঢাকাই কটনের একটা ছাপ রয়েছে, এবং ওইটাকে তারা ঢাকা টুপি পরে নেপালে। এবং তখন আমাদের যে এখান থেকে যে তাঁতের যে শ্রমিক যারা ছিল বা তাঁত যারা চালাতে পারত, তাদের একটা বড় এক্সোডাস বা বহিক্রমণ যেটাকে বলা যেতে পারে, যে হোলসেল তারা দেশ ছেড়ে চলে গিয়েছিল। এবং একইভাবে যারা মুসলিমের সাথে যুক্ত ছিল তারাও বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিল। এবং এইভাবেই মুসলিমের সেই সময়ে মুসলিমের মৃত্যু ঘটেছিল বলা যেতে পারে।
ধন্যবাদ আবেদ ভাই, আপনি খুব একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, বিশেষত আপনি জামদানি কথা বলেছেন। আসলে জামদানির কিন্তু মসলিনেরই একটা ধারাবাহিকতা বা উত্তরসূরি বলতে পারেন, যে আমাদের দেশের তাঁতিরা যে এখন যে জামদানি বুনে বা জামদানি শাড়ি, ঢাকাই জামদানি আমরা জানি খুবই জনপ্রিয়, এটা কিন্তু এই মসলিনের হাত ধরে এসেছে। ব্যাপারটা হলো যে মসলিনের যে সুতা ছিল সেই সুতাটা ছিল অত্যন্ত মিহি সুতা, সেটা 700 থেকে 800 কাউন্ট, মিনিমাম বলা হয় 500 কাউন্ট, এর নিচে হলে এটাকে ঠিক মসলিন বলা যাবে না। সেখানে আমাদের দেশে যে জামদানি যে শাড়ি তৈরি হয় এর সুতার কাউন্ট হলো 60 বা 70 কাউন্ট। তো এখানে আমি আপনাকে একটু কাউন্টের হিসাবটা বলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই কাউন্টের নাম্বারটা যত বেশি হবে সুতাটা তত মিহি হবে। তো যেমন ধরুন আপনি যদি ধরেন একটা সুতার দৈর্ঘ্য হলো 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে হলো 1000 মিটার, এবং এই সুতোর যদি ওজন হয় 2 গ্রাম, তাহলে আপনি যদি 1000 কে 2 দিয়ে ভাগ করেন তাহলে দাঁড়ায় হলো 500, তার মানে এটা হলো 500 কাউন্টের সুতা। তার মানে 500 কাউন্টের সুতার ওজন হলো মানে 1 কিলোমিটার লম্বা 500 কাউন্টের সুতার ওজন হলো মাত্র 2 গ্রাম, আর আমরা এখন যেটাতে জামদানি বুনছি সেটার কাউন্ট হলো 60 থেকে 70, মানে অনেক মোটা। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে আমাদের দেশের তাঁতিদের কিন্তু দক্ষতাটা এখনো আছে, তারা কিন্তু এখনো জামদানি শাড়ি বুনছে, সেই ধারাটা কিন্তু আমাদের এখনো আছে। তো আপনি কি মনে করেন আমরা যদি সেই পুরনো যে কার্পাস তুলার কথা আমরা বললাম সেই জাতটা কোনোভাবে আমরা খুঁজে পাই, আর আমাদের যে তাঁতি আছে তাদের যে দক্ষতা আছে তাদেরকে যদি আমরা আবার নতুন করে ট্রেনিং দিতে পারি বা তাদেরকে যদি সেই পুরনো ধারায় ফিরিয়ে নিতে পারি, তাহলে কি আপনার কি মনে হয় এই হারিয়ে যাওয়া মসলিনকে আমরা আবার একদিন ফিরে পাবো?
হ্যাঁ, নিশ্চয়ই ফিরে পাবো। এবং সাম্প্রতিক কালে যে যে ঘটনা প্রবাহ যেটা নিয়ে আমরা দুজনেই আলোচনা করব, আপনি হয়তো জানেন যে সাম্প্রতিক সময়ে একটা এফোর্ট এসেছে যে মসলিনকে ফিরিয়ে আনা। এখন এই প্রসঙ্গে আমরা যেটা বলতে পারি যে এই এই কটন যেগুলোতে হয় মানে কটন প্লান্টস, সেটাতে গসিপিয়াম হার্সুটাম আছে, যেটাতে অস্ট্রেলিয়া অগ্রণী ভূমিকা পালন করছে পৃথিবীর অন্যান্য দেশে সবচেয়ে চালু যে যে কটনটা রয়েছে, আর মসলিনটা হচ্ছে গসিপিয়াম আরবোরিয়াম আপনি বলেছেন। ঠিক একইভাবে বিভিন্ন গসিপিয়াম স্পিসিস আছে যেগুলো ইন্ডিজেনাস টু এশিয়া আছে, অস্ট্রেলিয়াও আছে। তো একটা একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে এক্স্যাক্ট স্পিসিস যেটা গসিপিয়াম আরবোরিয়ামের এটাকে খুঁজে বের করে মসলিন চাষকে বাড়িয়ে দেওয়া, আর 2 নম্বর হচ্ছে আধুনিক যুগের যে প্লান্ট বায়োলজি জেনেটিক্স রয়েছে এগুলোর সাহায্য নিয়ে আমরা যে তুলার যে ক্যারেক্টার, যে ফাইবারের যে ল্যাংথ, এই সমস্ত ব্যাপারে গবেষণা চালিয়ে মসলিনের একটা নতুন ভার্সন, মসলিন তুলার একটা নতুন ভার্সন বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত করা।
অনেক ধন্যবাদ। তো আবেদ ভাই, আমার মনে হয় আমরা যেটা দেখলাম বিশেষত পত্রপত্রিকা আপনি উল্লেখ করেছেন যে সাম্প্রতিককালে বেশ কিছু গবেষণা হয়েছে এই নিয়ে, এবং এটা সরকারি এবং বেসরকারি 2 পর্যায়ে হয়েছে। তো আমি দেখলাম বেসরকারি পর্যায়ে বাংলাদেশের একটা বেসরকারি সংস্থা আছে যারা যাদের নাম হলো ড্রেক, তারা মেইনলি কাজ করে ফটোগ্রাফি বা এ ধরনের বিষয় নিয়ে, কিন্তু তাদের তাদের একটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট ছিল এবং এটা তারা শুরু করেছিল 2014 সালে, এবং তাদের প্রাথমিক যেটা উদ্দেশ্য ছিল সেটা ছিল যে যে প্রাচীন যে গাছটার কথা আমরা বললাম কার্পাস তুলার, এই ভ্যারাইটিটার নাম হলো গসিপিয়াম আরবোরিয়াম ভ্যারাইটি নেগলেক্টা। এটা কিন্তু কিছু নমুনা এখনো পাওয়া যায় বিভিন্ন জিন ব্যাংকে, বিশেষত আপনি যদি ইংল্যান্ডের কিউ গার্ডেনে যে জিন ব্যাংক আছে বা যাদের যে কালেকশনটা আছে সেখানে এই ধরনের গাছের কিছু নমুনা আছে। বোঝাই যাচ্ছে ব্রিটিশরা সে সময় আমাদের দেশ থেকে তাদের দেশে গাছের নমুনা নিয়ে গিয়েছিল। এখানে আমি আপনাকে আরেকটা জিনিস বলি, এটা আমি অন্য একটা লেখায় পড়লাম যে ব্রিটিশরা যখনই যে দেশে এক্সপিডিশনে যেত তাদের সাথে কিন্তু একজন বোটানিস্ট যেত, এমনকি যখন অস্ট্রেলিয়াতে প্রথম ক্যাপ্টেন কুক এসেছিলেন তার সাথে কিন্তু বোটানিস্ট ছিল, তারা কিন্তু এসব দেশে যেসব গাছপালা ছিল তাদের ছবি তারা এঁকে নিত, তারা বুঝতে পারতো যে যে প্ল্যান্ট রিসোর্স, প্ল্যান্ট জেনেটিক রিসোর্স কত ইম্পর্টেন্ট। যাই হোক, তারা এই গাছগুলি তাদের দেশে নিয়ে গিয়েছিল, এবং আমি যতটুকু পড়লাম পত্রপত্রিকার খবরে যে এই বেসরকারি সংস্থার কথা বললাম, তারা তাদের নিজস্ব গবেষণার ধারায় কিউতে গিয়ে সেখানকার সেই গাছের যে নমুনা, এবং আমাদের বাংলাদেশ থেকেও তারা কিছু নমুনা সংগ্রহ করেছিল। কারণ আপনি যদি এখনো বাংলাদেশের ওইসব অঞ্চলে যান, কাপাসিয়া বা শ্রীপুর বা বা সোনারগাঁও, ওইসব অঞ্চলে এখনো কিন্তু জঙ্গলি অবস্থায় কিছু কটনের গাছ দেখা যায়। সেখান থেকে তারা বিভিন্ন সময়ে কটনের এই কার্পাস তুলার গাছের কিছু নমুনা সংগ্রহ করেছিল এবং তারা এই গাছের থেকে পাতা এবং বীজ সংগ্রহ করে তার ডিএনএ এবং কিউ গার্ডেনের যে গাছের যে গাছের যে ডিএনএ তার মধ্যে তারা কিছু মানে কোথাও কতটা মিল আছে সেটা দেখেছে। এবং আমি যতদূর দেখলাম যে গবেষণা এখনো শেষ হয়নি, বাট তারা এমন কিছু গাছের সন্ধান পেয়েছে এমন যথেষ্ট মিল রয়েছে ডিএনএ লেভেলে। তো আমার প্রশ্ন হলো এই গাছটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যেটা তখনকার দিনে যে জাত থেকে হতো, নিশ্চয়ই এর মধ্যে অনেক ভ্যারিয়েন্ট আছে, আর এটা নিশ্চয়ই এমন একটা জায়গায় তৈরি করা হতো, এটা তো শুধু মানে এর মধ্যে জেনোটাইপ এনভায়রনমেন্ট ইন্টারাকশনের ব্যাপার আছে, যদি আমরা রাইট জেনোটাইপটা খুঁজে পাই কিন্তু রাইট এনভায়রনমেন্টও পেতে হবে। এবং এর সাথে তার একটা ব্যাপার আছে, সুতা পাওয়ার পরে সে সুতা কাটারও একটা ব্যাপার আছে, অনেকগুলি ফ্যাক্টরকে দেখানো কাজ করছে। তো আপনি কি মনে করেন যে এই সবগুলি ফ্যাক্টরকে অতিক্রম করে বা সবগুলি ফ্যাক্টরকে স্যাটিসফাই করে আমরা আমাদের সেই পুরনো ঐতিহ্যটাকে আবার ফিরে পেতে পারি?
নিশ্চয়ই, এবং এই ক্ষেত্রে আমি বলবো যে খুব জোরালো একটা প্রজেক্ট দরকার, যে মাসলিনের যে কটন গসিপিয়াম আরবোরিয়াম নেগলেক্টা ওই ভ্যারাইটির ওই ওই ফাইবার কোয়ালিটিটা থাকবে কিন্তু উৎপাদন অনেক বেড়ে যাবে। যেমন উৎপাদনের সম্পর্কিত যে জিনগুলো আছে ওগুলো যদি আমরা ইন্ট্রোগ্রেস করতে পারি, বা এখন জিনোম এডিটিং এর ব্যাপারও আছে, এগুলো করে আমরা এমন একটা মাসলিনের প্লান্ট প্রোটোটাইপ তৈরি করতে পারি যেটার উৎপাদন অনেক বেশি কিন্তু যেটা মাসলিন কোয়ালিটির যে ফাইবার ওই ফাইবারটা দিবে। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা মাসলিনকে, কারণ আধুনিক যুগে এখন কম্পিটিশন, এখন উৎপাদন অনেক বেশি হতে হবে, এবং মাসলিনের যে কাপড়ের যে ফেব্রিক আছে সেটার রিফাইনমেন্ট কতখানি বর্তমান মার্কেট যাচ্ছে, মানে এটার একটা বিজনেস, মডার্ন বিজনেস অ্যানালিসিসও দরকার। একদিকে তো ট্রেডিশন আছেই, আরেকদিকে হচ্ছে যে বর্তমান সময়ের জন্য উপযোগী প্ল্যাটফর্মটা কি হবে, ফাইবারের প্ল্যাটফর্ম কি হবে, প্রোডাকশনের প্ল্যাটফর্ম কি হবে, এবং মানুষকে কি বলে এখানে এক্সাইট করা যাবে যারা কনজিউমার আছে বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। এখানে আমি বলে রাখি প্রাসঙ্গিক একটা কথা, যে সম্প্রতি বাংলাদেশ অরিজিনের একজন এন্টারপ্রেনার, একজন মহিলা, উনি একটা কোম্পানি করেছে, এটার নাম দিয়েছে মাকরস। এবং আমাদের যে মাকড়সা, যে মাকড়সা যে আপনি ফাইবারের কথা বললেন, ওই মাকড়সার নাম অনুযায়ী ওই কোম্পানিটার নাম দিয়েছে মাকরস বলে নাই, মাকরস বলেছে, কারণ ক্রসে আবার ল্যাটিনে ক্রস, ক্রস হচ্ছে টু উইভ। তো ওই মাকরস নামের যে কোম্পানিটা ওইটা উনি শুরু করেছে এবং মাকড়সার কথা বলছে। তো এখন একটা সময় এসেছে যে এন্টারপ্রেনারশিপ এবং এই ধরনের প্ল্যাটফর্ম অনেক তৈরি হচ্ছে, স্টার্ট আপ বিজনেস তৈরি হচ্ছে, এবং আমার তো মনে হয় যে মসলিন এবং মসলিনের যে ট্রেডিশনাল আইডিয়া আছে এটাকে কেন্দ্র করে এরকম নিত্য নতুন বিজনেসে আমাদের দেশের যারা ব্যবসায়ী মহল আছেন, যারা এন্টারপ্রেনার আছেন, তারা এগিয়ে আসতে পারে।
এটা তো খুবই ভালো কথা। আর তাছাড়া আমি প্রথমে যে কথাটা বললাম যে আমাদের দেশে এখন বস্ত্র শিল্প, যেটা রেডিমেড গার্মেন্টস এর কথা বলেছি, সেটা প্রায় $30 billion আমরা পাচ্ছি, কিন্তু আমাদের দেশে যদি এর থেকে যদি খুব সামান্য একটা অর্থ, সামান্য একটা অংশ যদি আমরা মসলিনের গবেষণায় ব্যয় করি, এর থেকে কিন্তু রিটার্ন আসবে অনেক বেশি। তো আমি আশা করবো যারা বাংলাদেশের যারা শিল্পপতি আছেন, বিশেষত বস্ত্র শিল্পের সাথে যারা জড়িত, তারা এই ব্যাপারে এগিয়ে আসলে আমার ধারণা এই ব্যাপারে অনেক অগ্রগতি হবে। তবে আমি ভাই আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হচ্ছিল, যেটা আমরা জেনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে আলাপ করছিলাম, যে একটা তো কথা বলছিলাম যে পুরনো আদি গাছটাকে আমরা খুঁজে পাবো কিনা, এবং আদি গাছটা যদি একদম সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে থাকে, তার যদি বংশ আর কোথাও না থাকে, তাহলে ওটাকে খুঁজে আসলেই আপনি পাবেন না কখনো, তো আর কাছাকাছি যাওয়া সম্ভব। তো আমি পত্রিকার খবরে যেটা পেলাম যে এই পর্যন্ত যে সরকারি বা বেসরকারি উদ্যোগে যে মুসলিমকে যে খুঁজে পাওয়ার যে কাজ শুরু হয়েছে, তারা কিছু শাড়িও তৈরি করেছেন, তাঁতিদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, কিছু কিছু তাঁতি এখন দক্ষ হয়ে উঠেছে, তাদের সংখ্যা খুব বেশি নয়, কিন্তু তারা ধরেন 300 count বা 400 count সুতার শাড়ি তৈরি করতে পারছেন, কিন্তু মসলিনের স্ট্যান্ডার্ড যেটা আগে বলা হয়েছিল যে 500 count সুতা, এটা আমার মনে হয় এটা পৌঁছানো একটু ডিফিকাল্ট হবে। আর আমরা মিউজিয়ামে, ব্রিটিশ মিউজিয়াম বা অন্যান্য মিউজিয়ামে যেসব মসলিন দেখতে পাই, এগুলো কোনো কোনোটা 700-800 counter সুতা। সো ওই পর্যায়ে যাওয়া ট্র্যাডিশনালভাবে আমার মনে হয় একটু আসলে খুব কঠিন হয়ে যেতে পারে যদি আমরা আসল জাতটা খুঁজে না পাই। তো আপনি যেটা বললেন যে বর্তমান যুগে টেকনোলজি অনেক এগিয়ে গেছে, এখন বিশেষ করে জিন এডিটিং, আমরা যে ক্রিসপার ক্যাস টেকনোলজির কথা জানি, এইসব টেকনোলজি ব্যবহার করে হয়তো আমরা একসময় এই আমাদের যে প্ল্যান্ট, যেটাকে আমরা আইডিয়াল টাইপ বলি, যে আইডিয়াল টাইপের প্ল্যান্টটা আমরা হয়তো একসময় বের করে ফেলতে পারবো। এর সাথে সাথে আমাদের তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, টেকনোলজিটাকেও আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা সবাই জানি যে কোনো গবেষণার মূলে রয়েছে যে এই গবেষণার জন্য কাউকে উদ্যোগ নিতে হবে এবং এর জন্য প্রচুর টাকা পয়সার প্রয়োজন আছে। তো এই জন্য আমাদের দেশের যারা ধনী ব্যবসায়ী আছেন, এন্টারপ্রেনিউর আছেন, তারা এটাকে একটা ব্যবসায়িক চিন্তা থেকেই চলে আসতে পারেন। কারণ আলটিমেটলি এর যদি কোনো ব্যবসায়িক মানে লাভ না থাকে তাহলে এই শিল্পটা আসলে এগিয়ে যাবে না, এটা আমরা সবাই জানি। তো আমরা আশা করব যে যেহেতু এটা নিয়ে কাজ শুরু হয়েছে এবং এটা আমাদের দেশের একটা প্রাচীন ঐতিহ্য, এটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে বিশ্বের দরবারে এটা আমরা আবার আমরা প্রমাণ করতে পারবো যে একসময় আমাদের দেশ বস্ত্রশিল্পে অত্যন্ত সমৃদ্ধশালী ছিল এবং এটা আমাদের প্রাচীন ঐতিহ্য, এটা আমরা আমরা সারা বিশ্বের কাছে প্রমাণ করে তুলতে পারবো। আবেদ ভাই, এই প্রসঙ্গে আরেকটা কথা বলা দরকার যে বাংলাদেশ সরকার খুব সম্প্রতি, এটা জাস্ট 28 ডিসেম্বর গত বছরের কথা, আমরা মুসলিমের উপর আমাদের জিআই স্বত্ব পেয়েছি। এর আগে আমরা জামদানির ঢাকাই জামদানির উপরও আমাদের জিআই স্বত্ব পেয়েছিলাম। সবচেয়ে প্রথমে পেয়েছিলাম ইলিশ মাছ, খ্রিস্টাপতি আম, সেটাও জিআই স্বত্ব পাওয়া গেছে। তার মানে চারটা জিনিস কিন্তু এখন আমাদের বাংলাদেশি পণ্য হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিত, যেহেতু এটা আমাদের জিআই আছে। এখন আমাদের কাজ হলো বিশেষত মুসলিমের ক্ষেত্রে যে এই শিল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ দেখা যাবে যে এটা আমাদের জাতীয় সমৃদ্ধিতে অনেক বিরাট একটা ভূমিকা পালন করতে পারবে ভবিষ্যতে। আজকের অনুষ্ঠানে বাজানো গানের শিল্পী ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, যন্ত্রসঙ্গীতের শিল্পী ছিলেন জি সরোজা। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে খুশি হব। মতামত জানানোর ইমেল হল banglaradio@gmail.com। এছাড়া আপনারা বাংলা রেডিওকে টুইটার এবং ফেসবুকেও অনুসরণ করতে পারেন। আপনারা যদি আমাদের ফেসবুকে যোগ দেন, আমরাই আপনাদের প্রতি সপ্তাহের বিবরণ পাঠাতে পারি। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।